বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
রহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সোনালি সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের প্রথম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, খুলে মনপ্রাণ শোনো পেতে কান, জীবনের অনন্য সোনালী সময়ের উদাত্ত আহ্বান। মৃত্যুকে জীবনের পানে ডেকে যারা হয়ে আছে মহিয়ান, সত্যের সংগ্রামে যারা অম্লান অবিচল চির দেদীপ্যমান, বেঁচে থাকে যারা যুগে যুগে জাতির মহাকীর্তি বীরত্ব গাথায়, গেয়ে সঙ্গীত দুরন্ত যৌবনের আর দিল খোলা তারুণ্যের জয়গান। যে তারুণ্য দুরন্ত বৈশাখী ঝড়ের মতো, উদ্দাম ধূমকেতুর মতো ক্ষিপ্রবেগে ধাববান, দেশে দেশে গড়ে দেয় মুক্তির সোনালী সোপান।
বা পার্থিব জীবন মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর অন্যতম। জন্মলাভের পর শৈশব থেকে বার্ধক্যের এই দীর্ঘ জীবন পরিক্রমায় মানুষের জীবনের নানা পর্যায়ে যৌবন ও তারুণ্যের পর্যায় সবচেয়ে ঐশ্বর্যময়। এই সময় হচ্ছে জীবনের সবচেয়ে সোনালী সময় তথা গুরুত্বপূর্ণ পর্যায় বা জীবনের বসন্তকাল। তারুণ্য মানে কখনো উদ্দীপনা, আনন্দ ও স্ফূর্তির জোয়ারে ভেসে চলা। মানুষের আয়ু বা পার্থিব জীবন মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর অন্যতম। জন্মলাভের পর শৈশব থেকে বার্ধক্যের এই দীর্ঘ জীবন পরিক্রমায় মানুষের জীবনের নানা পর্যায়ে যৌবন ও তারুণ্যের পর্যায় সবচেয়ে ঐশ্বর্যময়। এ সময় হচ্ছে জীবনের সবচেয়ে সোনালী সময় তথা গুরুত্বপূর্ণ পর্যায় বা জীবনের বসন্তকাল। তারুণ্য মানে কখনো উদ্দীপনা, আনন্দ ও স্ফূর্তির জোয়ারে ভেসে চলা, কখনো দায়িত্ব ও অঙ্গীকারের চেতনার স্ফুরণ এবং কখনো স্বাতন্ত্র্যবোধ ও স্বনির্ভরতার প্রখর চেতনার বিস্ফোরণ। তারুণ্য ও যৌবনকাল নানা গুণের সমন্বয়ে ব্যক্তিত্ব গঠনের ও বিকাশের সোনালী সময়। এই সময়টা একদিকে ফোটায় প্রেম ও আশার কলি, অন্যদিকে জাগিয়ে তোলে জৈবিক উগ্র বাসনা ও বিচিত্রময় চিন্তা চেতনা। এ সময়ে তাদের মধ্যে থাকে একদিকে দুরন্ত সাহসিকতা, অহংবোধ ও অহমিকা, এবং অন্যদিকে প্রবল আদর্শিক চেতনা ও সৃজনশীলতার আকর্ষণ। নিজেকে তুলে ধরার ও জানার প্রবল আগ্রহ এ সময় প্রবল হয়ে ওঠে। কেবল ইমান ও জ্ঞানের নিয়ন্ত্রণই তারুণ্য বা যৌবনকালকে এগিয়ে নেয় প্রকৃত মনুষ্যত্ব ও মানবীয় উচ্চতর কল্যাণের দিকে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ? আত্মপরিচিতির অনুসন্ধানও অনভিজ্ঞ তারুণ্যের অন্যতম ধর্ম। তবে তারুণ্যের শক্তি ও প্রতিভাগুলোকে যদি কাজে লাগানো যায়, তাহলে জীবন হয় সৌভাগ্যময় ও পূর্ণতার ঐশ্বর্যে পরিপূর্ণ। আসলে তারুণ্য ও যৌবনের অবস্থাকে উর্বর জমির সঙ্গে তুলনা করা যায়, যেখানে যে কোনো ধরনের বীজই বপন করা হোক না কেন, তার ফলন হবে বেশ ভালো। যৌবনকালকে জীবনের মধ্য গগনের সূর্যের সঙ্গে তুলনা করা যায়। এ সময় সূর্যের আলো যেমন সবচেয়ে উজ্জ্বল ও প্রখর থাকে, তেমনি মানুষের শক্তি ও যোগ্যতাও থাকে পূর্ণ মাত্রায়, এবং একই সময়ে থাকে না শৈশবের অপরিপক্কতা। শৈশবে শিশুরা মা বাবার উপর নির্ভরশীল থাকে, বার্ধক্যেও মানুষ আশেপাশের ঘনিষ্ঠজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অন্যদিকে যৌবনে বা মধ্য বয়সে মানুষ পেশা, সমাজ ও পদের উপর নির্ভরশীল থাকে তীব্র মাত্রায়। অথচ অনেক মানুষ জীবনের বসন্তকাল বা যৌবনের তথা সোনালী সময়কে ভালোভাবে কাজে লাগায় না। এ সময়ে যখন কেটে যায়, তখনই বুঝতে পারে যে জীবনের সবচেয়ে মূল্যবান সময় পার হয়ে গেছে।
মনস্তত্ত্ববিদরা মনে করেন, যৌবনে মানুষের প্রয়োজন পথ নির্দেশক ও সংরক্ষক শক্তি। একটি জাতির যুবশক্তিকে বড় বাঁধের সঙ্গে তুলনা করা যায়। বাঁধের পানির যথাযথ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন কৃষিকাজ ও বনায়ন করা যায়, তেমনি গড়ে তোলা যায় বিদ্যুৎ ও মৎস্য শিল্পের মতো নানা শিল্প। সমাজে নানা ধরনের কল্যাণকর মৌলিক পরিবর্তন আনতে হলেও দরকার যুবশক্তির যথাযথ ব্যবহার ও প্রশিক্ষণ। যুব প্রজন্ম যদি ধার্মিক না হয় এবং আধ্যাত্মিক বা নৈতিক দিক থেকে উন্নত না হয়, তাহলে তা সমাজের সংস্কৃতি ও অর্থনীতির উপরও নেতিবাচক বা ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। নতুন সমাজ বিনির্মাণ নির্ভর করে যুবশক্তির উপর। তাই প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ হতে যুব সমাজের শক্তির ব্যবহারও লক্ষণীয়।
ইসলামের দৃষ্টিতে মানুষের আত্মাকে আধ্যাত্মিক দিক থেকে উন্নত করার শ্রেষ্ঠ সময় হল যৌবনকাল। তরুণ ও যুবকদের মন কোমল থাকে। যৌবনের ইবাদতই মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এ সময়ের ইবাদতের ভিত্তিতেই অনেক মহান নবী রাসূল ওই উচ্চ মর্যাদা অর্জন করেছেন। যুবকদের কোমল মন ও সত্যকে গ্রহণের সৎসাহসের দিকে ইঙ্গিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষকে যখন আল্লাহর রহমত ও শাস্তির কথা বলেছি, তখন বেশিরভাগ ক্ষেত্রে যুবকরাই আমার বক্তব্য গ্রহণ করেছে ও আমার সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু বৃদ্ধরা আমার আহ্বানে সাড়া দেয়নি, বরং বিরোধিতা করেছে। যুবক ও তরুণরা পদমর্যাদা ও বৈষয়িক বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয় না। তারা সত্য সন্ধানী এবং রক্ষণশীলতা, জড়তা ও পশ্চাৎ পদকামিতা তাদের মধ্যে দেখা যায় না। তারা গতিশীল ও উৎফুল্ল চিত্তের অধিকারী।
সমাজে মূল গতির সঞ্চার করে তারাই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির মতে,
যে কোনো আন্দোলনের কেন্দ্রে ও ফ্রন্ট লাইনে থাকে যুব সমাজ, তারা হয় অন্যদের চেয়ে বেশি অগ্রসর। মহানবীর ইসলাম প্রচারের আন্দোলনেও বেশি সক্রিয় ও অগ্রপথিক ছিল এই যুব শ্রেণী। ইমাম জাফর আস সাদিক আলী সালাম বলেছেন, যদি সমাজকে সংশোধন করতে চাও তাহলে তরুণ ও যুব সমাজ থেকে এই কাজ শুরু করতে হবে, কারণ এই শ্রেণী কল্যাণকর কিছু গ্রহণে বেশি প্রস্তুত থাকে এবং তাদের হৃদয় বেশি কোমল হয়ে থাকে। তাই যুব সমাজকে সুশিক্ষা দেয়া সম্ভব হলে সমাজকে আলোকিত ও সুস্থ করা সহজ হয়। নানা ধরনের ভ্রান্ত মতবাদ ও চিন্তার কলুষতা থেকে মানুষকে রক্ষা করতে হলে যুব ও তরুণ বয়সেই তাদের কাছে সুশিক্ষা পৌঁছে দিতে হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলমতি তরুণ ও যুব সমাজের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার ও তাদের সঙ্গে সর্বোত্তম আচরণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। যুব সমাজকে কিভাবে সর্বোত্তম উপায়ে সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে তাদের শক্তি ও মেধাগুলোকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আমরা কথা বলব আগামী পর্বগুলোতে।
তো শ্রোতা ভাই বোনেরা, আজকের আলোচনার ইতি টানছি এখানেই। সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। ইসলাম ও শিশু অধিকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
এই ধারাবাহিকের গত আসরে আমরা শিশুর বয়স নিয়ে কথা বলেছি। আজ আমরা বিভিন্ন দেশের আইনে শিশু অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
গত আসরেও আমরা বলেছি শিশুকাল শুরুর নির্দিষ্ট সময় নিয়ে বিভিন্ন দেশের আইনে ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক শিশু সনদের খসড়া তৈরির সময় ল্যাটিন আমেরিকার দেশগুলোর পাশাপাশি আয়ারল্যান্ড ও ভ্যাটিকান বলেছিল, নারীর ডিম্বাণু পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার পর থেকেই শিশুর মর্যাদা পেতে পারে। এসব দেশের যুক্তি হচ্ছে, জন্মের আগেই ভ্রূণের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়, কাজেই শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকেই শিশুকাল শুরু হয়েছে বলে গণ্য করা উচিত এবং আইনেও তা উল্লেখ করতে হবে। আন্তর্জাতিক শিশু সনদের এক নম্বর অনুচ্ছেদ সম্পর্কে আর্জেন্টিনা বলেছে, ডিম্বাণু দ্বারা শুক্রাণু নিষিক্ত হওয়ার মুহূর্ত থেকে 18 বছর পর্যন্ত সময়কে শিশুকাল হিসেবে গণ্য করা উচিত। আর্জেন্টিনার এই অবস্থানের উৎস হচ্ছে দেশটির নিজস্ব আইন। আর্জেন্টিনার আইনে বলা হয়েছে, মাতৃগর্ভে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকেই তা শিশুর মর্যাদা পাবে, গর্ভাবস্থাতেই তার মর্যাদা হবে জন্মগ্রহণকারী শিশুর মতো।
আন্তর্জাতিক শিশু সনদ তৈরির সময় আরেকটি মত খুবই স্পষ্ট ছিল, আর তা হচ্ছে জন্মের আগে নয়, শিশুকাল শুরু হবে জন্মের পর থেকে। আমেরিকার সুপ্রিম কোর্ট মনে করে, জন্মের পর শিশুর বেঁচে থাকার উপরই শিশুকাল শুরুর বিষয়টি নির্ভর করে। মার্কিন আইন অনুযায়ী জন্মের আগে ভ্রূণ শিশুর মর্যাদা পাবে না। পাশ্চাত্যের বেশিরভাগ দেশই মনে করে, জন্মগ্রহণের পর একটি মানব সন্তান বেঁচে থাকবে বলে নিশ্চিত হওয়া গেলেই কেবল তাকে শিশু হিসেবে পূর্ণ মর্যাদা দেওয়া উচিত। স্পেনের আইনে বলা হয়েছে, জন্মের পর মানব সন্তানকে অন্তত 24 ঘন্টা বেঁচে থাকতে হবে, আর তাহলেই কেবল সে আইন অনুযায়ী শিশু হিসেবে গণ্য হবে এবং বিভিন্ন অধিকার তার জন্য প্রযোজ্য হবে। এসব কারণে এসব দেশের আইন ভ্রূণের বয়স অনেক বেশি হওয়ার পরও গর্ভপাতের অনুমতি দেয়। আমেরিকার আইনে 6 মাস বয়সী ভ্রূণকেও নষ্ট করার অনুমতি দেওয়া হয়েছে। শিশুকাল শুরুর নির্দিষ্ট সময় নিয়ে বিতর্ক থাকায় শেষ পর্যন্ত আন্তর্জাতিক শিশু সনদে এ বিষয়টি সন্নিবেশিত করা হয়নি।
যেসব দেশ তাদের আইনে ভ্রূণকে শিশু হিসেবে গণ্য করেছে, সেসব দেশে একটি শিশু ভ্রূণ অবস্থাতেই নানা ধরনের অধিকার পায়। এ কারণে ভ্রূণের যে কোনো ধরনের ক্ষতিসাধন অপরাধ হিসেবে গণ্য হয়। এতে গেল শিশুকাল শুরুর নির্দিষ্ট সময়ের কথা। আন্তর্জাতিক শিশু সনদে শিশুকালের শেষ সীমা হিসেবে 18 বছরকে উল্লেখ করা হয়েছে। তবে কোনো কোনো দেশের আইনে 19 ও 21 বছরকেও শিশুকালের শেষ সীমা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের আইনে এ বিষয়ে ভিন্নতা লক্ষ্য করা যায়। বেশিরভাগ অঙ্গরাজ্যে 18 বছরকে শিশুকালের শেষ সীমা বলে উল্লেখ করা হলেও কোনো কোনো অঙ্গরাজ্যে 19 অথবা 21 বছরকে শিশুকাল সমাপ্তির বয়স হিসেবে ঘোষণা করা হয়েছে।
ফ্রান্সেও 18 বছর শেষ হওয়ার পর মানব সন্তানকে আর শিশু হিসেবে গণ্য করা হয় না। তবে জার্মানিতে 21 বছর বয়স পর্যন্ত একজন মানব সন্তান শিশু হিসেবে গণ্য হতে পারে। এই বয়সের কোনো মানুষ অপরাধ করলে তার শাস্তি তুলনামূলক কম হয়। কুয়েত, মিশর, সিরিয়া, জর্দান, লেবানন ও সৌদি আরবে 18 বছরকে শিশু বয়স হিসেবে গণ্য করা হয়। এসব দেশের আইন অনুযায়ী 7 বছরের কম বয়সী শিশুর উপর কোনো দায় দায়িত্ব বর্তায় না, তবে 7 থেকে 18 বছর বয়সী শিশুর উপর কিছু দায়িত্ব বর্তাবে। আর 18 বছর শেষ হওয়ার পর একজন মানব সন্তান পরিপূর্ণ দায়িত্ব নেওয়ার যোগ্য হবে এবং জবাবদিহির ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু ঘটবে না।
পবিত্র কোরআনেও গর্ভস্থ শিশুর অধিকারকে জোরালোভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আসলে ধর্মীয় দৃষ্টিতে একজন নারী বা পুরুষ যখন নিজের জন্য একজন জীবনসঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে, তখন থেকেই শিশুর প্রতি তাদের দায়িত্ব শুরু হয়ে যায়। কারণ শিশুর অধিকার রয়েছে অধিকতর সৎ এবং মহৎ মা বাবা পাওয়ার, একজন ভালো মানুষকে পিতা হিসেবে পাওয়ার, একজন মমতাময়ী ভালো নারীকে মা হিসেবে পাওয়ার, যারা তাদেরকে ভালোবাসবে এবং সত্যিকার ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। কারণ বাবা মা যদি ভালো মানুষ না হন, তাহলে অনাগত শিশুর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে। একটি শিশু যখন মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকে, তখন এটা তার অধিকার হয়ে পড়ে যে বাবা মা তাকে এই পৃথিবীতে আসার সুযোগ করে দেবে, তাকে হত্যা করবে না এবং গর্ভে থাকাকালীন সময়ে তাকে প্রয়োজনীয় নিবিড় পরিচর্যা করবে। এটি সৃষ্টিকর্তা নির্ধারিত অধিকার।
ধর্মীয় দৃষ্টিতে শিশু হত্যা মহাপাপ। যারা জন্মের আগে বা পরে শিশুদের হত্যা করে, পবিত্র কোরআনে তাদেরকে ক্ষতিগ্রস্ত, বিভ্রান্ত এবং স্রষ্টার দানের প্রতি অকৃতজ্ঞ বলে অভিহিত করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আনামের 140 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদের নির্বুদ্ধিতাবশত কোনো প্রমাণ ছাড়াই হত্যা করেছে এবং আল্লাহ তাদের যেসব নিয়ামত দিয়েছিলেন সেগুলোকে আল্লাহর উপর ভ্রান্ত ধারণাবশত নিজেদের উপর হারাম করে নিয়েছে। নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরগুলোতে এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনার আশা রইল।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে দিলেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ।
আদর্শ জীবন যাপন।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইনাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। আমরা বলেছি, মানসিক টেনশন, হতাশা, নৈরাশ্য থেকে মুক্ত থেকে আদর্শ জীবনযাপন করা যায় নিজেকে চেনার মধ্য দিয়ে। নিজেকে চেনার মধ্যেই রয়েছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার নেপথ্য রহস্য।
গত আসরেও আমরা বলেছি, কোরআনের দৃষ্টিতে আমাদের আত্মসচেতনতা সরাসরি আমাদের বোধ, আমাদের জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক এবং মেধার সাথে সরাসরি সম্পৃক্ত। নিজের সম্পর্কে আমরা যত বেশি জানব, আমাদের চিন্তার গভীরতাও তত বেড়ে যাবে, আর এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, হে ইমানদারগণ, নিজেদের কথা চিন্তা করো, যদি তোমরা সত্য সঠিক পথ বা হেদায়েতের পথে থেকে থাকো। যারা গোমরাহিতে নিমজ্জিত রয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এ বিষয়ে আমরা আজও খানিকটা কথা বলার চেষ্টা করব, আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
মানুষের মাঝে প্রভাবশালী সম্পর্ক প্রতিষ্ঠা করা জীবনযাপন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে সবারই উচিত এই সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালানো। আপনি যদি সামাজিক জীবন কিংবা আপনার কর্মক্ষেত্রেও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আপনার আইডিয়াগুলো তুলে ধরার জন্য বাক নৈপুণ্য লাভ করতে চান, তাহলে সবচেয়ে ভালো হয় এই জীবনযাপন পদ্ধতিগুলো অর্জন করার চেষ্টা চালানো। কেননা এই জীবনযাপনের উপায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ব্যক্তির আত্মিক এবং সামাজিক সক্ষমতাগুলো বৃদ্ধি করে। সেই সঙ্গে জীবনের বাঁকে বাঁকে যেসব সমস্যা ও সংকটের মুখোমুখি আমরা হই, সেই সব সমস্যা কাটিয়ে ওঠার ক্ষেত্রেও ব্যাপক সহযোগিতা করবে।
বিশেষজ্ঞদের মতে, মানুষের ভেতরে যেসব প্রতিভা এবং শক্তি সামর্থ্য লুকিয়ে আছে সেগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর যোগ্যতা সৃষ্টি হয় এই জীবনযাপন পদ্ধতিগুলো আয়ত্ত করার মাধ্যমে। একইভাবে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সহিংসতাপূর্ণ আচরণগুলো পরিহার করার শক্তিও অর্জিত হয়। বলা বাহুল্য, জীবনযাপনের এই পদ্ধতিগুলো অর্জন করার মাধ্যমে একদিকে যেমন ব্যক্তির মধ্যে পরিবর্তন দেখা দেয়, একইভাবে পরিবেশের উপরও তার ইতিবাচক প্রভাব পড়ে। সুতরাং স্বাভাবিকভাবেই এ দুটি বৈশিষ্ট্য ব্যক্তির ব্যক্তিত্ব ও মানসিক স্বাস্থ্যেরও উন্নয়ন ঘটায়।
কানাডার বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ব্রান্ডনের মতে, মানুষ যদি চায় তার আচরণ প্রভাবশালী এবং উপকারী হোক, কিংবা যদি চায় গঠনমূলক ও সহায়তাকারী হোক, তাহলে তার নিজের অবস্থা সম্পর্কে, নিজের জীবনের পরিবেশ সম্পর্কে, নিজের অভ্যন্তরে বিশ্ব বাস্তবতাকে, নিজের বসবাসের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। মানুষের সাথে গঠনমূলক ও প্রভাব বিস্তারকারী একটা সম্পর্ক গড়ে তোলা জীবনযাপন পদ্ধতির গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবারই উচিত এই সম্পর্কের উন্নয়ন ঘটানোর লক্ষ্যে চেষ্টা প্রচেষ্টা চালানো। আপনি যদি নিজে সামাজিক জীবনে এই সম্পর্কের উন্নয়ন ও বিস্তার ঘটাতে চান, কিংবা আপনার কর্মক্ষেত্রে এই আইডিয়া বা দর্শনকে উপস্থাপন করার জন্য বাক নৈপুণ্য অর্জন করতে চান, তাহলে উত্তম হল এই গুণগুলো অর্জন করার জন্যে চেষ্টা চালিয়ে যাওয়া।
আমরা মোটামুটি সবাই সমাজের অন্যান্য লোকের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে জীবনের একটা উল্লেখযোগ্য অংশকে কাজে লাগাই কিংবা এই চিন্তায় মনোনিবেশ করি। গবেষণায় দেখা গেছে, অন্যান্যদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের শতকরা 75% সময় ব্যয় হয়। অন্যভাবে বলা যায়, আমাদের শতকরা 75% সাফল্য নির্ভর করে অন্যদের সঙ্গে সম্পর্কের উপর। সাম্প্রতিক দশকগুলোতে দেখা গেছে, সামাজিক সম্পর্কের উপায় ও দক্ষতার উপর ব্যাপক মনোযোগ দেওয়া হয়েছে। দেখা গেছে, যাদের সামাজিক যোগাযোগ অর্থাৎ গণসংযোগের যোগ্যতা বেশি, তারা সঠিক ও সুশৃঙ্খলভাবে গবেষণার মাধ্যমে যথার্থভাবে সামাজিক সম্পর্ক স্থাপন করে থাকে।
সামাজিক সম্পর্ক নিয়ে কথা বলছিলাম আমরা। অনেকে আবার মনে করেন, অন্যদের সঙ্গে সম্পর্কের বিষয়টি তখনই উপকারী ও কার্যকর হয় যখন আমরা আমাদের অনুভূতিগুলোকে অন্যের সঙ্গে শেয়ার করব, তা আমাদের কাজ কারবারের মাধ্যমেই হোক কিংবা আলাপ আলোচনার মাধ্যমেই হোক। দুরবস্থা থেকে ভালো অবস্থার দিকে নামক বইয়ের লেখক বিশিষ্ট মনোবিজ্ঞানী ডেভিড ব্রোনজ সুসম্পর্কের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, একটি ভালো সম্পর্কের দুটি বৈশিষ্ট্য রয়েছে। আপনার অনুভূতিগুলো সুস্পষ্টভাবে প্রকাশ করুন, যাতে অপর পক্ষ তার অনুভূতিগুলোকে সুন্দর ও সুস্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ পায়। এ ব্যাপারে পবিত্র কোরআনে খুবই সূক্ষ্ম ইঙ্গিত দেওয়া হয়েছে। সামাজিক ও ব্যক্তিগত জীবনের জটিলতাগুলো হ্রাস করার ক্ষেত্রে পার্থিব এই জগতে আলাপের সম্পর্কের গুরুত্ব অপরিসীম। এ কারণেই পারস্পরিক আলাপ আলোচনার সম্পর্কের ওপর কোরআনে মাজিদে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে।
কোরআন নিজেই নবীজির সঙ্গে আল্লাহর সম্পর্কের চমৎকার একটি বাণীভিত্তিক মাধ্যম। সেই কোরআনেই আল্লাহ মানুষের ভাষা বা বাকশক্তিকে বৃহদার্থে কথোপকথনকে একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি বলে উল্লেখ করেছেন। বিভিন্ন বর্ণনায় দেখা যাবে নবী রাসূলগণ শত্রু মিত্র নির্বিশেষে সকল মানুষের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছেন। কোরআনে কারিমে কথা বলার শিষ্টাচার সম্পর্কে চমৎকার দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হবে, সামাজিক বিশৃঙ্খলা পরিহার করার ক্ষেত্রে কখন কোন ভঙ্গিতে কথা বলা উচিত, সেসবের পরিমাণগত ও গুণগত অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য ঐশিক গ্রন্থ কোরআন একটি সমৃদ্ধ ভাণ্ডার। আমরা গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে পরবর্তী আসরেও কথা বলার চেষ্টা করব। আজ আর হাতে একদম সময় নেই। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
মাদ ও পারসিকরা ইরান অঞ্চলে আসার পর প্রচলিত মূল ধারার বিপরীতে স্থানীয়দের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তাদের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের ধারা গড়ে তোলে। তখতে জামশেদ বা পার্সেপোলিসে যেসব প্রস্তর লিপি ও মাটির পাত্র এবং শিলালিপি পাওয়া গেছে, সেসব থেকে বোঝা যায় হাকামানেশীয় সাম্রাজ্য ছিল এক উন্নত সভ্যতার অধিকারী। এই সাম্রাজ্য সিরিয়ার উপকূল থেকে ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছিল।
পার্স বা পার্সিকরা কিছুকাল পরই মাদদের উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এরপর তারা মধ্য এশিয়া, মেসোপটেমিয়া অঞ্চল, এশিয়া মাইনর, মধ্যপ্রাচ্য ও ভারতের সিন্ধু উপত্যকা সহ এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে ইরানকে কেন্দ্র করে এবং ইরানের কয়েক হাজার বছরের বিচ্ছিন্ন সভ্যতাগুলোকে ঐক্যবদ্ধ করে। সে সময় বিশ্বের সভ্য জগতের মধ্যে স্পার্টা ও এথেন্সের নগর সরকারগুলো ও চীন ছাড়া আর সব অঞ্চলই ছিল পারস্য সাম্রাজ্যের অংশ। পার্সিকরা একবার গ্রিস ও মিশরও দখল করেছিল। কেবল সামরিক শক্তির জোরে এই বিশাল সাম্রাজ্য গড়ে ওঠেনি। বিভিন্ন স্থানীয় গোত্র ইরানি বাহিনীকে মুক্তি বা ত্রাণকর্তা বলে মনে করত এবং তাদের সহযোগিতায় এসব বিস্তৃত অঞ্চল দখল করা ইরানিদের পক্ষে সম্ভব হয়েছিল। হাখামানিশীয় শাহনশাহরা দক্ষিণ ইরানের শুশ অঞ্চল থেকে এশিয়া মাইনরের লিডি, যা বর্তমান তুরস্কে অবস্থিত, এই পর্যন্ত এক বিশাল রাজপথ গড়ে তুলেছিল। ফলে নানা জাতির মধ্যে আধ্যাত্মিক ও বস্তুগত নানা ধরনের যোগাযোগের ব্যবস্থা চালু হয় প্রথমবারের মতো।
হাখামানিশীয় সম্রাটরা
প্লুরালিজম বা বহু মতবাদের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন। ব্যাবিলনীয় বা অ্যাসিরীয় সম্রাটদের মতো তারা অন্য জাতিগুলোকে নির্মূল করা, তাদের সম্পদ লুট করা এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য অভিযান চালাতেন না। তারা বিজিত অঞ্চলের জনগণের কাছ থেকে কেবল কর নেয়ার বিনিময়ে তাদের সম্পদ, জমি ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব নিতেন। বিজিত অঞ্চলের জনগণ ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে তুলনামূলক স্বাধীনতা বা স্বশাসনের অধিকারী ছিলেন, ফলে তারা হাকামানেশীয় সাম্রাজ্যের শান্তি ও নিরাপত্তা অনুভব করত।
কিন্তু খ্রিস্টপূর্ব 330 সনে আলেকজান্ডারের হাতে হাকামানেশীয় সাম্রাজ্যের পতন ঘটে। কিন্তু এর ফলে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানি গোত্রগুলোর মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। আলেকজান্ডার প্রথম দিকে ইরানি সভ্যতার বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নিলেও পরে বুঝতে পারেন যে বিজিত অঞ্চলগুলোকে ভালোভাবে পরিচালনার জন্য ইরানি প্রশাসক ও সেনা কর্মকর্তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করা উচিত, কারণ সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে ইরানিদের ছিল শত শত বছরের অভিজ্ঞতা। আর এজন্যই আলেকজান্ডার বহু ইরানি প্রশাসক ও সেনা কর্মকর্তাকে তাদের পুরনো পদেই বহাল রাখেন। কেবল গ্রিকদের হাতে গড়ে তোলা নতুন শহরগুলো পরিচালনার দায়িত্ব গ্রিকদের হাতেই ছেড়ে দেওয়া হয়, যাতে তারা গ্রিক স্টাইলে সেগুলো পরিচালনা করতে পারেন। আলেকজান্ডারের মৃত্যুর পর কিছুকাল সেলুকিয়ান বা আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস ও তার বংশধররা ইরানি সাম্রাজ্যকে শাসন করে। এরপর আসে আশকানিয়ানরা। এ সময় বিশ্বে একক বিশ্ব সাম্রাজ্য টাইপের শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং বিশ্ব ইরান ও রোমান সাম্রাজ্যের মধ্যে ভাগ হয়ে যায়।
পার্থিয়ান বা আশকানিয়ানরা ছিল উত্তর পূর্ব ইরানের অধিবাসী। হাকামানেশীয় সাম্রাজ্যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। হাকামানেশীয়দের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো ছিল ইরানের পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে। অন্যদিকে পার্থিয়ানদের অঞ্চলের সংস্কৃতি ছিল প্রান্তিক। পার্থিয়ানদের শাসনামলের প্রথম যুগটিতে গ্রিক সংস্কৃতির তীব্র প্রভাব দেখা গেছে। এমনকি পার্থিয়ানরা গ্রিক ভাষাও পুরোপুরি আয়ত্ত করেছিল এবং এ ভাষাকেই তারা রাষ্ট্রীয় ভাষায় পরিণত করে। এরপর যতই তারা দক্ষিণের দিকে আসতে থাকে, ততই তারা গ্রিকদের বন্ধনগুলো থেকেও মুক্ত হয়ে মূল ইরানি সংস্কৃতির দিকে ফিরতে থাকে। অবশেষে তারা মেসোপটেমিয়া অঞ্চলটি গ্রিকদের হাত থেকে পুনরায় উদ্ধার করে। তারা সেলুকিয়ানদের শহরের ঠিক সামনে দজলা নদীর অন্য পাড়ে আধুনিক বাগদাদ সংলগ্ন শহর মাদায়েনকে তাদের রাজধানী হিসেবে গড়ে তোলে। এ সময়ের মধ্যে পার্থিয়ানদের গ্রিক প্রেম পুরোপুরি বিলুপ্ত হয়। তারা পাহলবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে গ্রহণ করে এবং ইরানিদের প্রচলিত ও জরথুস ধর্মকেই নিজ ধর্ম হিসেবেই গ্রহণ করে।
অন্য কথায়, পার্থিয়ান যুগের গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হল এটা যে ইরানের পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলটি হাখামানেশীয় ও সেলুকিয়ান যুগে প্রান্তীয় বা অপ্রধান ভূমিকা থেকে সরে এসে এই যুগে ইরানের মূল সংস্কৃতির সঙ্গে যুক্ত হয় এবং এভাবে তা পরিণত হয় খাঁটি ইরানি সংস্কৃতিতে। পার্থিয়ান যুগের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল এই যুগে সিল্ক রোড বা রেশম মহাসড়ক চালু হয়, যার মধ্যমণি ছিল ইরান। প্রাচীন যুগ থেকেই ইরানের ছোট ও বড় সড়কগুলো নানা কাজে ব্যবহৃত হতো এবং সেগুলো আন্তঃমহাদেশীয় মহাসড়কগুলোর সঙ্গেও যুক্ত ছিল। সিল্ক রোড বা রেশম মহাসড়ক ছিল এসবের মধ্যে অন্যতম। এটি পূর্ব দিকে চীন পর্যন্ত এবং পশ্চিমে মধ্য ইউরোপ পর্যন্ত, বিশেষ করে ভেনিসের মতো ইউরোপের বড় বড় বাণিজ্য শহরগুলোর সঙ্গে যুক্ত ছিল। পর্যটকরা, ব্যবসায়ীরা ও ধর্মপ্রচারকরা এই মহাসড়ক দিয়ে চলাচল করতেন, আর তাদের মাধ্যমে এই মহাসড়কের আশপাশের বিভিন্ন অঞ্চলের জনগণ নানা সংস্কৃতি ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হত। কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মহাসড়কের আশেপাশে সে যুগের সভ্যতাগুলোর মধ্যে সাংস্কৃতিক নানা যোগাযোগের ও সমন্বয়ের নিদর্শন পাওয়া যায়। তাই এই মহাসড়ক যেন রেখে গেছে সভ্যতা ও সংস্কৃতিগুলোর এক বিচিত্র জাদুঘর।
চীন থেকে বসনিয়া পর্যন্ত স্থল সমুদ্রপথের পাশে এবং উত্তর এশিয়ার নানা জাতি অন্তর্ভুক্ত হয়েছিল সিল্ক রোডের মধ্যে। চীনা, ভারতীয়, ইরানি, গ্রিক ও রোমান সভ্যতা ছাড়াও বৌদ্ধ, ব্রাহ্মণ বা হিন্দু, জরথ্রুস্ট, ইহুদি, খ্রিস্ট ও ইসলাম ধর্মের মতো নানা ধর্ম এ মহাসড়কের মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছিল। ইরানের ভৌগোলিক অবস্থানের সভ্যতার ঐতিহ্য মহান ইসলামী সভ্যতাকেও এ মহাসড়কের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। এভাবে প্রাচীন যুগ থেকে ইসলামী যুগ পর্যন্ত ইরানি শহরগুলো জ্ঞান, সভ্যতা, ভাষা, সংস্কৃতি ও ধর্মগুলোর মধ্যে যোগাযোগ এবং প্রীতিবন্ধনের ভূমিকা রেখেছে। বিশ্বের নানা অঞ্চলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও সিল্ক রোডের গুরুত্ব ছিল অপরিসীম।
রেশম মহাসড়কের আশেপাশে অবস্থিত ফারগানা, বাদাকশান, মেসোপটেমিয়া বা ইরাক অঞ্চল, খাওয়ারিজম, সমরকান্দ, বোখারা, তিরমিজ, বাল্ক, খুজান্দ, মার্ব ও হেরাতসহ আরও বহু শহর প্রাচীন ইরান ও ইসলামী ইরানের মহান সভ্যতাগুলোর নানা নিদর্শন এখনও বহন করছে।
দর্পণ। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের ফলে এক এক সময় এক এক এলাকায় গরমের তীব্রতা দেখা যায়। গ্রিন হাউসের প্রভাব এবং বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় এর ক্ষতিকর প্রভাব মানুষের উপরও পড়ছে। বিশেষ করে এর ফলে ভূপৃষ্ঠ ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় ভবিষ্যতের কথা চিন্তা করে এর প্রতি সবারই দৃষ্টি দেওয়া উচিত। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের মানব ইতিহাসের ঐতিহ্যগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কিছুদিন আগে একদল সাংবাদিক জলবায়ু পরিবর্তন রোধে প্রয়োজনীয় গবেষণা ও ব্যবস্থা নেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতামত জানতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দেন, জলবায়ু পরিবর্তনের ধারণাকে তিনি বিশ্বাস করেন না। পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের এ বক্তব্য থেকে বোঝা যায় তিনি সুস্থ বিবেকসম্পন্ন নন এবং বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেন না। এছাড়া তিনি জ্ঞানবিজ্ঞানের বাস্তবতাও মেনে নিতে চান না, অথচ তিনি দাবি করেন তিনি এসব বোঝেন। তাই বলা যায় ট্রাম্পের মতো ব্যক্তি G20 গ্রুপ এবং আন্তর্জাতিক প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছিলেন তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এসব চুক্তি বা জোট কেন এত গুরুত্বপূর্ণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বিশ্বের ঐতিহ্যবাহী নিদর্শন রক্ষা করা কেন এত জরুরি তা নিয়ে ভেবে দেখার সময় এসেছে।
বাস্তবতা হচ্ছে, জলবায়ু পরিবর্তন আজকের দুনিয়ায় অন্যতম একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে
পরিবর্তনের প্রভাবে ভূপ্রাকৃতিক ও সারা বিশ্বে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঐতিহ্যগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় প্রায় 1100টি স্থানকে চিহ্নিত করা হয়েছে, যার কিছু কিছু এরই মধ্যে ক্ষতির সম্মুখীন হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব উত্তপ্ত হয়ে ওঠায় যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ঠিকমতো যত্ন ও দেখাশোনা না করলে মানব ইতিহাসের এসব বহু ঐতিহ্য ও নিদর্শনের অপূরণীয় ক্ষতি হবে, এমনকি পুরোপুরি ধ্বংসও হয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে গ্রিনল্যান্ডে জমে থাকা বরফ গলে যাওয়ার কথা উল্লেখ করা যায়, যা প্রাকৃতিক ফ্রিজ নামে খ্যাত। ভূপৃষ্ঠ গরম হয়ে ওঠায় সেখানকার বিশাল বরফখণ্ড আমাদের চোখের সামনেই গলে যাচ্ছে। গ্রিনল্যান্ড সরকার এই বরফ গলে যাওয়াকে জলবায়ু পরিবর্তনের বিরাট ইঙ্গিত বলে উল্লেখ করে বলেছে, দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের কিছু একটা করা উচিত, তা না হলে মানব সমাজ হুমকির মুখে পড়বে।
বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম অঞ্চলে ইকুয়েডর উপকূলের আশেপাশের সমুদ্র এলাকার পানি গরম হয়ে উঠছে। এর ফলে প্রাণীজগতের বেঁচে থাকার জন্য জরুরি ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া উপকূলে সমুদ্রের পানি বেড়ে যাওয়া, উপকূলীয় এলাকায় বড় বড় ঢেউয়ের সৃষ্টি, ঝড় তুফান প্রভৃতি কারণে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় স্টার দ্বীপে অবস্থিত বিখ্যাত মোয়াই মূর্তি আজ মারাত্মক হুমকির সম্মুখীন। 64 বর্গ মাইল জুড়ে বিস্তৃত একটি অভূত রহস্যে ঘেরা স্টার দ্বীপে থাকা মোয়াই মূর্তিগুলো এখনও মানুষকে বিস্মিত করে। দৈত্যাকৃতির 800-এরও বেশি এসব পাথরের মূর্তি সেখানে রয়েছে, যা আজও বিরাট বিস্ময়। এই মূর্তিগুলো তৎকালীন সভ্যতার দক্ষ ও সুনিপুণ কারুকাজের নিদর্শন, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব স্মৃতিচিহ্ন আজ হুমকির মুখে।
পরিবেশ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত 4 স্থাপনা হুমকির সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের গতি 2014 থেকে 2017 পর্যন্ত সময়ে দ্বিগুণ হয়েছে। এর ফলে ভূপ্রকৃতি ও বহু স্থাপনা হুমকির মুখে পড়েছে। উদাহরণস্বরূপ ইস্তাম্বুলের সুলতান আহমদ মসজিদ, ইতালির পিসার হেলান টাওয়ার ও ইতালির ঐতিহাসিক একটি গির্জার কথা উল্লেখ করা যায়, যা কিনা 21 নাগাদ ক্ষয়িষ্ণু ও জরাজীর্ণ হয়ে পড়বে অথবা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রবল বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ইরানের পার্সেপোলিস বা তাখতে জামশিদও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না এবং মাটিতে দেবে যাচ্ছে। এটিও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। পরিবেশ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়নের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের গতি যদি থামিয়ে দেওয়া না যায় তাহলে বিশ্বের বহু ঐতিহ্যবাহী নিদর্শন অচিরেই ধ্বংস হয়ে যেতে পারে।
গত কয়েক দশকে বিজ্ঞানীরা কিছু প্রমাণ তুলে ধরেছেন, যাতে দেখা যায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষের জীবনেও পড়তে শুরু করেছে। তাই বলা যায়, পরিবর্তনের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামীতে পরিবেশ আরও ধ্বংসাত্মক হয়ে উঠবে। হুমকির বিষয়টি বিবেচনায় এনে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত ভবিষ্যতের কথা চিন্তা করে আবহাওয়া পরিবর্তন রোধে প্রয়োজনীয় কর্মসূচি ও দিক নির্দেশনা তুলে ধরা। ভূপৃষ্ঠে জলবায়ু পরিবর্তনের একটি দৃষ্টান্ত হচ্ছে প্রচণ্ড ধূলিঝড়, যা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ধূলিঝড়, ধুলাযুক্ত মেঘ, মাত্রাতিরিক্ত শুষ্কতা প্রভৃতি আকাশকে ঢেকে ফেলছে, বায়ু দূষণ বাড়ছে। আন্তর্জাতিক আবহাওয়াবিদরা অন্ধকারাচ্ছন্ন আকাশ ও বায়ু দূষণের পেছনে ঘন কুয়াশা, অতিরিক্ত জলীয় বাষ্প, শুষ্কতাজনিত ধুলা, ধূলিঝড়, পাহাড় থেকে উচ্ছারিত অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ধোঁয়া ও ছায়াযুক্ত গ্যাস, ঝড়, তুফান প্রভৃতি কারণকে দায়ী করেছেন। এছাড়া শুষ্ক এলাকায় জমি চাষ, রাস্তায় ট্রাফিক জ্যাম ও গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, বড় বড় অগ্নিকাণ্ড, দাবানল ও হ্রদ শুকিয়ে যাওয়াকেও পরিবেশ দূষণ ও ধূলিঝড়ের জন্য দায়ী করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলছেন, বিরূপ প্রাকৃতিক পরিবেশের কারণে ব্যক্তিগত, সামাজিক কিংবা জাতীয় বহু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য ও নিদর্শন ধ্বংস হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, দূষিত আবহাওয়ার কারণে রোম শহরে অবস্থিত চুনাপাথরের তৈরি 3600টি প্রাচীন নিদর্শন এবং ব্রোঞ্জের তৈরি 60টি ঐতিহাসিক নিদর্শন ধ্বংস হয়ে যাচ্ছে। এ অবস্থায় ঐতিহাসিক এসব নিদর্শন টিকিয়ে রাখার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সমাজের সম্মিলিত প্রচেষ্টা জরুরি হয়ে দাঁড়িয়েছে। 163টি দেশে 1000-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন রয়েছে। সারা বছর জুড়ে অসংখ্য পর্যটক এসব দেখার জন্য ভিড় জমান। পর্যটন শিল্প বর্তমানে অর্থনৈতিক আয়ের অন্যতম একটি উৎস, যা একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে। কিন্তু আবহাওয়া পরিবর্তনের এই ধারা পর্যটন শিল্পকেও ক্ষতিগ্রস্ত করছে, কারণ অনেক ক্ষেত্রেই ঐতিহাসিক নিদর্শনগুলো ক্ষয়িষ্ণু ও পরিবর্তন হতে শুরু করেছে।
বিজ্ঞানীরা গত কয়েক বছর ধরে পরীক্ষা করে দেখতে পেয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষসহ প্রাণীজগতের উপরও পড়তে শুরু করেছে। এ ব্যাপারে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির মাধ্যমে সরকারগুলোকে ব্যবস্থা নিতে উৎসাহিত করতে হবে। প্রাকৃতিক বিপর্যয় রোধের লক্ষ্যে 2015 সালের 12 ডিসেম্বর বিশ্বের বহু দেশকে নিয়ে একটি চুক্তি সই হয়, যা প্যারিস জলবায়ু চুক্তি নামে পরিচিত। এই চুক্তির উদ্দেশ্য গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণে সব দেশকে উৎসাহিত করা, যাতে পৃথিবীতে গরমের মাত্রা কমিয়ে আনা যায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আন্তর্জাতিক সমাজের মতের বিরুদ্ধে অবস্থান নেন। তো শ্রোতা বন্ধুরা, ঐতিহ্যবাহী নিদর্শন, প্রকৃতি ও প্রাণী জগতের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Thank you.